ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আজকে আমরা ঠিক রাত 11:30 চেষ্টা করেছি আমাদের এপিসোডটি শুরু করার জন্য। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমরা কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই অন্য ভুবনে আসছেন, অন্য ভুবন শুনছেন এবং অন্য ভুবনে আপনারা যুক্ত হচ্ছেন, আমাদের সঙ্গে থাকছেন এবং সেই সাথে অন্য ভুবন উপভোগ করছেন। অন্য ভুবনে সাব্বিরজি যেমন খুব দ্রুত আসছে, তেমনি আসছেন সুকান্ত মাইতি, তেমনি আসছেন জুনায়েদ হুজুর। খুব দ্রুতই এই এপিসোডগুলো আপনারা শুনতে পাবেন এবং আমার মনে হয় যে ভালো লাগবে আপনাদের। তো এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আজকে আমরা আসলে জাফলং এর প্রেত পুকুর, এটা নিয়ে আজকের যে এপিসোডটি সেই এপিসোডটি শোনাতে চাই। আপনারা জানতে পারবেন জাফলংয়ের সেই পুকুরে কি হতো না হতো, বেশ মানে দারুণ একটা ঘটনা, আমার মনে হয় যে ভালো লাগবে আপনাদের। আর সেই সাথে আমি আরও একটা জিনিস আপনাদের বলতে চাই, যারা এখনো পর্যন্ত আমাদের ওয়েবসাইট ভিজিট করেনি, এটা আপনাদের ওয়েবসাইট এবং এটা একটা ফোরাম বলতে পারেন, অন্য ভুবন একটা ফোরাম, যেখানে আসলে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকেও আমরা উৎসাহিত করতে চাই, তাদের আইডিয়াসগুলো শুনতে চাই, তাদের সম্পর্কে জানতে চাই। সুতরাং ইট ইজ আ প্ল্যাটফর্ম ফর এভরিওয়ান, সো আপনারা অবশ্যই সেখানে যুক্ত হবেন, আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন আশা করব। আর যারা সাবস্ক্রাইব করেনি তাদের সাথে আসলে আমি রিকোয়েস্ট করব না, কারণ আমি মনে করি যে যদি আমাদের শো সেই জায়গায় পৌঁছে যায়, যারা শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছে না তাদেরকে বলছি, তা ডেফিনেটলি আপনারাও যদি প্রয়োজন অনুভব করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টু গেট অল দ্য নোটিফিকেশনস অ্যান্ড এভরিথিং। কারণ আমাদের শো যদি আসলে আপনাদের ভালো লাগে, একটা জিনিস যখন আমাদের ভালো লাগে তখনই আমরা সাবস্ক্রাইব করি। সো যদি এইরকম কেউ থেকে থাকেন যে সাবস্ক্রাইবটা জাস্ট করেননি কিন্তু আসলে অনেক ভালো লাগে, করবেন ভাবছেন, তাহলে করে ফেলুন। আর আজকে আমরা যেটা করতে চাই, আমাদের প্রথম ঘটনায় যেতে চাই, তার আগে কিছু কমেন্ট পড়তে চাই, যেহেতু কমেন্ট পরের দিকে পড়া হয়, তারপরেও আমি কিছু কমেন্ট পড়ে ফেলি। আমি দেখতে পাচ্ছি আই অ্যাম সিলেটি নাম লেখেন নাই, নাম না লিখলে কমেন্ট পড়াটা খুব ডিফিকাল্ট। ভাই ঢাকা থেকে, নোয়াখালী থেকে রাসেল, কুড়িগ্রাম থেকে মর্জান আহমেদ আমাদেরকে কমেন্ট করেছেন, জাপান থেকে সিয়াম সাকুরা আমাদের সাথে আছেন, লাভ ফ্রম সাভার নাম লেখেননি, কক্সবাজার থেকে আদনান, কক্সবাজারের ঘটনা চাই ডেফিনেটলি আমাদের সাথে আছেন। দেখতে পাচ্ছি নাজিমুল খান, নাজিবুল খান সম্ভবত, সবার নাম পড়া যায় না আসলে ইউটিউবে যদি আপনি নাম না লেখেন, তিনি ইন্ডিয়া থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ভাই ইমন নারায়ণগঞ্জ থেকে, ওকে, রাজশাহী থেকে আমাদের সঙ্গে আছেন সুইট সম্ভবত নামটা হবে, শ্রাবণ নাটোর থেকে আমাদের সঙ্গে আছেন, কুয়েত থেকে আছেন সোহাগ, আমাদের সঙ্গে আছেন সুজন সর্দার, রেগুলার থাকেন আমাদের সঙ্গে, কুড়িগ্রাম থেকে মারজান আছেন, আমাদের সঙ্গে আছেন চিটাগং থেকে জাওয়াহের আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি ইবনে আব্রর আমাদের সঙ্গে আছেন, সাদ বরিশাল থেকে, শ্রাবণ নাটোর থেকে আমাদের সঙ্গে আছেন, কুষ্টিয়া থেকে আছেন সাব্বির সরকার সহ আরো অনেকে। চলুন আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি ঘটনায় যেতে চাই, আমাদের প্রথম ঘটনায় যাই। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের শুনবেন, উপভোগ করবেন, প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন মারুফ মল্লিক, তার কাছেও আমরা যাব। তবে তার আগে, সবার আগে যেটা করতে চাই সেটা হচ্ছে আপনার একটা ইমেইল শুনে আসবো, তারপরে আমরা মারুফ মল্লিকের কাছে যাব এবং মারুফ মল্লিকের কাছ থেকে আমরা আরও একটা ইমেইলে যাব। এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। চলুন শুরু করি জাফলংয়ের প্রেত পুকুর। ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রিফাত লিখছি খুলনা জেলার খান জাহান আলী থানার শিরোমণি এলাকা থেকে। আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না। যে ঘটনাটি আজকে লিখব সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি যে কোনো একটা ডিফেন্সের গোয়েন্দা সংস্থাতে আছি, চাকরির গোপনীয়তার স্বার্থে ডিফেন্সের নামটি উল্লেখ করলাম না। 2018 সাল থেকে আমি খুলনায় আছি। খুলনা শহরটাতে একটু ভালো লাগে কাজ করে, তাই খুলনা ছেড়ে যায়নি কখনো। খুলনা এমন একটা শহর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, সব সৌন্দর্যের সমারোহ এখানে। শহর এবং গ্রাম কেন্দ্রিক সব সুন্দর এখানে উপভোগ করা যায়। ছোটবেলা থেকেই প্রকৃতির সৌন্দর্যের ওপর একটি নেশা লেগে আছে এবং আমরা যারা ডিফেন্সে জব করি আমরা বরাবরই প্রকৃতির সাথে মিশে থাকি। কিন্তু এই প্রকৃতি যে কখনো কখনো ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে এটা জানা ছিল না। সাধারণত মামলা ইনভেস্টিগেশনের জন্য আমরা দিনে রাতে উভয় সময় কাজ করি, কখনো জঙ্গল, কখনো মাঠঘাট, কখনো নদী, খাল, বিল, সবকিছুই আমাদের অতিক্রম করতে হয়। আর এগুলো করতে হয় তদন্তের কারণে। প্রকৃতিগত শক্তি কখনো আমাদের বিরুদ্ধে কাজ করেনি, কিন্তু কোনো এক রাতেই প্রকৃতি আমাদের বিরুদ্ধে গিয়ে এইভাবে দাঁড়াবে ভাবতেও পারিনি। অনেকেই হয়তো প্রকৃতিগত শক্তি বিশ্বাস করে না বা আধ্যাত্মিক শক্তিতে বিশ্বাসী নয়, কিন্তু বিশ্বাস করুন, আমাদের বিজ্ঞান শক্তির বাইরে একটা শক্তি আছে যেটাকে প্রাকৃতিক শক্তি বলে, এবং অনেক সময় এটাকে আমরা আধ্যাত্মিক শক্তি বলি। এবং এই আধ্যাত্মিক বা প্রাকৃতিক শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে যার সাথে ঘটে একমাত্র সেই জানে, কিন্তু অন্য কেউ তা বুঝবে না। ঘটনাটি ঘটে 2025 সালের নভেম্বর মাসে। স্থান হল খুলনা বাইপাস সড়ক। অনেকে এই রোডটিকে আপিল গেট রোড নামে চেনে। এটা খুলনা শহরের বাইরের রোড, যে রোডটা ভারী যানবাহন চলাচল করার জন্য ব্যবহৃত হয়। এই রোডটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে রয়েছে নানা জল্পনা কল্পনা, অদ্ভুত সব কথাবার্তা, বিভিন্ন ভয়ানক ভৌতিক কাহিনী। এই রোডটি ডাকাতিয়া বিলের মধ্য দিয়ে গিয়েছে। একটা সময় এই রোডটা দিয়ে দিনের বেলায় মানুষ চলাচল করতে ভয় পেত। চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, সব প্রকারের অপরাধ এই রোডটিতে হয়েছে। এছাড়া বিচ্ছিন্ন ঘটনাও রয়েছে। ডাকাতিয়া বিল নাম শুনলে যে কারো আত্মা ভয়ে কেঁপে উঠবে। রোডটি মিনিমাম 20-25 কিলোমিটার দৈর্ঘ্যে। না আছে জনসমাগম, না আছে বাড়িঘর, না আছে দোকানপাট। দিনের বেলায় বাস, ট্রাক, মোটরসাইকেল, ভ্যান, রিক্সা, সব ধরনের গাড়ি, মানুষজন কিছুটা চলাচল করলেও সন্ধ্যার পর হয়ে যায় শ্মশানের মতো নীরব, কোনো মানুষের দেখা পাওয়া সম্ভব না। রোডটির দুই দিকে সীমাহীন বিল, ধুধু, ফাঁকা, এক নীরব হাহাকার। রোডটিতে আসলে যে কোনো মানুষের শরীরের পশম দাঁড়িয়ে যাবে। অনেকে এই ডাকাতিয়া বিল সম্পর্কে অনেক কথাই বলেন, ধারণা আছে। বর্তমান সময়ে পুলিশের টিম এখানে ডিউটি করেন এবং বিভিন্ন পুলিশের চেকপোস্ট থাকায় দিনের বেলায় সমস্যা না হলেও রাতের বেলা কাউকে খুঁজে পাওয়া যায় না। তেমনি এক রাতে মামলার তদন্ত শেষ করে বাধ্য হয়ে এই রোডটি ব্যবহার করি। ফেরার সময় এই রোডটি ধরেই আসি। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে 2025 সালের নভেম্বর মাসে। তখন কিছুটা বর্ষা চলছিল, সারাদিন আকাশটা মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি। আমরা খুলনায় পাইকাছা থানায় একটা মামলার কাজ সম্পূর্ণ করে রওনা দিই এবং তখন সন্ধ্যা। গ্রামাঞ্চল, নদী এলাকা হওয়ায় গাড়ির যাতায়াত তেমন ছিল না, অবস্থাও বিশেষ ভালো না, তাই জিরো পয়েন্ট আসতে 9টা বেজে যায়। জিরো পয়েন্ট থেকে আমরা হোটেলে খাওয়া দাওয়া করে নিই। তখন ঘড়িতে বাজে রাত 10টা। আমরা ছিলাম চারজন, দুজনের ফ্যামিলি আছে আর দুজন ব্যাচেলর। আমি আর রাজু ব্যাচেলর, রামিম আর জিল্লুর তারা ফ্যামিলি মেম্বার। খাওয়া দাওয়া শেষ হলে জিল্লুর আর রামিম খুলনা সদরের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের বাসা ছিল খুলনা শহরে। আমি আর রাজু ব্যাচেলর এবং আমাদের অফিসটা শিরোমণি হওয়াতে আমাদের নিজেদের যাতায়াতের সুবিধার জন্য বেছে নেই ডাকাতিয়া বিলের ওই বাইপাস সড়কটি, কারণ এটা দিয়ে আসলে আমরা কম সময়ে দ্রুত আসতে পারব। রাজু হিন্দু ধর্মাবলম্বী আর আমি মুসলিম। আমরা একটা গাড়ি পাওয়ার জন্য সামনের দিকে হাঁটতে থাকি। 10 মিনিট হাঁটার পরেও কোনো কিছু চোখে পড়ে না আমাদের। আবার নতুন করে হাঁটা শুরু করব এই উদ্দেশ্যে পাওয়ারাই। এই মুহূর্তে একটা ভ্যান দেখতে পাই যেটা গ্রামের মেঠো পথ দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছিল। তিনি ঠিক আমাদের কাছে এসে দাঁড়ান এবং বলেন, আপনারা এত রাতে কোথায় যাবেন? আমরা নিজের স্বরে বলি, শিরোমণি। তিনি উত্তর দেন, সেটা তো অনেক দূর। আমরা তিনাকে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করি। তিনি জানান, এত রাতে 2 জন প্যাসেঞ্জার নিয়ে আমি এত দূর যেতে পারব না, আর আমার একা একা ফিরতে হবে, তা আবার এই রোডে সম্ভব না। আমি বড়জোর আপনাদের রাস্তার মোড় বা বাজার পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে পারি, সেটা এখান থেকে 5 কিলোমিটার। আশা করি কিছুটা হলেও আপনাদের সুবিধা হবে। এই কথা বলে উনি ফ্যানটা টান দিলেন এবং আমাদেরকে না নিয়ে চলে গেলেন। বললেন, পাগল থেকে সাবধানে থাকবেন, সব কিছু করতে পারে। আমরা ওনাকে থামিয়ে কোনো কিছু না ভেবে ভ্যানে উঠে পড়ি, কারণ এই নির্জন রাতে ফাঁকা রাস্তায় জনমানবহীন পরিবেশে একটা মানুষের সাথে যতটুকু এগিয়ে যাওয়া যায় ততই ভালো। আমরা ভ্যানে বসলাম আর উনি ভ্যানটা চালাতে শুরু করলেন। ওনার গায়ে ছিল একটা ময়লা ভর্তি লুঙ্গি, ছেঁড়া একটা শার্ট আর গুড়িগুড়ি বৃষ্টির কারণে মাথায় একটা গামছা। ভ্যানে ওঠার পরে আশ্চর্যজনকভাবে আমরা একটা গন্ধ পেতে থাকি দুজনেই, যে গন্ধটা আমাদের নাকে লেগেই ছিল, এত তীব্র যে মাঝে মাঝে বমি চলে আসছিল। দুজনে দুজনের দিকে তাকাচ্ছিলাম এবং ভাবছিলাম, গন্ধটা আসে কোত্থেকে? গন্ধটার কোনো উৎস না পেয়ে আমরা চুপ করে বসে রইলাম। গন্ধটা আমাদের পিছু ছাড়ছিল না, সারাটা পথ আমাদের নাকে লেগেছিল। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে, ভ্যান চালকের গন্ধ নিয়ে কোনো কথা নেই। মনে হচ্ছিল তিনি কোনো গন্ধই পাচ্ছেন না। আমাদের সাথেও তিনি কোনো কথা বলছিলেন না। আমি একবার জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? তিনি বললেন, কামাল। বাসা কোথায়? তিনি বললেন, এখানেই, মানে বাজারের আশেপাশে। একটা সময় আমরা রাস্তার মোড়ে চলে আসি। উনি ভ্যানটা থামিয়ে দেন এবং হাসি মুখে বলেন, চলে এসেছি। আমরা ভ্যান থেকে নেমে ভাড়াটা বের করতে যাব, সেই মুহূর্তে তিনি ভ্যানটা টান দিয়ে চলে যান। আমরা পেছন থেকে কয়েকবার ডাকলেও আর পিছু ফেরেননি, সোজা ভ্যানটা চালিয়ে চলে যান এবং অন্ধকারে বিলীন হয়ে যান। ভাবার বিষয় হল, তিনি চলে যাওয়ার পরপরই এই গন্ধটা দূর হয়ে যায়। আমরা কিছুটা চিন্তিত হলেও সামান্য বিষয় মনে করে বাদ দেই। বাজারটা দেখলাম জনমানবহীন, হালকা বৃষ্টিতে রাতের এক নীরব হাহাকার, দূর থেকে মাঝে মাঝে কুকুরের আর শিয়ালের ডাক, ঝিঁঝি পোকার ঝিঁঝি শব্দ চারিদিকে বেড়েই চলেছে। আমরা ওখানে কোনো গাড়ি না পাওয়ায় হাঁটতে শুরু করি। 25 মিনিট হাঁটার পর আমরা বটতলা বা ভাঙা ব্রিজের ওপর চলে আসি। সেখান থেকে শিরোমণি আর 3 থেকে 4 কিলোমিটার। ব্রিজটা ছিল একটা ছোট বটগাছের পাশে। জেলেরা সারা দিন ডাকাতিয়া বিলে মাছ ধরে এবং বটতলা ব্রিজের ওপর বিশ্রাম নেয়, কিন্তু রাতের বেলায় মানুষ তো দূরের কথা, একটা পশু পাখিরও চিহ্ন নেই। 2-5 কিলোমিটারের ভেতরে কোনো বাড়িঘর দোকানপাটও নেই। আমরা বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে ব্রিজের ওপর কিছুটা সময় বসার সিদ্ধান্ত নেই। গুড়িগুড়ি বৃষ্টিতে আমাদের পুরো শরীরটা ভিজে গিয়েছিল। ব্রিজের ওপর বসবো, হঠাৎ করে এমন একটা আওয়াজ শুনতে পাই, ওই আওয়াজটা কোনো প্রাণীর হাড়গোড় চিবিয়ে খাওয়ার মতো ছিল। আমরা দুজনে এই আওয়াজটা পাই এবং ভাবতে থাকি, কোথা থেকে আসছে? আমার পকেট থেকে ফোনটা বের করে দেখি ফোনের চার্জ শেষ হয়ে গেছে। সারাদিন মামলা নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে ফোনের চার্জ দিতে ভুলে গেছি। রাজু পকেট থেকে অ্যান্ড্রয়েড সেটটা বের করতে গিয়ে দেখে চার্জ নেই, কিন্তু তার পকেটে ছিল আরেকটি বাটন ফোন। সে বাটন ফোনটা বের করে ভাঙা ব্রিজের এ প্রান্তে চলে আসে এবং আমি অন্য প্রান্তে যাই। বৃষ্টিটা ছিল খুবই ছোট। হঠাৎ রাজু কিছু একটা দেখতে পায় এবং আমাকে ডাক দিয়ে বলে, ইফাত ভাই একটু এই পাশে আসবেন। আমি দৌড় দিয়ে রাজুর কাছে যাই, আমাকে হাত দিয়ে ইশারা করে ব্রিজের নিচে কিছু একটা দেখায়। আমি আর রাজু দুজনেই দেখলাম একটা পাগল, তার গায়ে ছিল ময়লা ভর্তি জামা, পরনে ছেঁড়া একটা প্যান্ট, মাথার চুলগুলো মোটা মোটা জট ধরা, হাতের নখগুলো বড় বড় এবং চোখগুলো আগুনের বর্ণের মতো লাল, এবং শরীর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল, ঠিক ওই ভ্যান চালকের শরীর থেকে যেরকম। আমাদের উপস্থিতি টের পেয়ে সে উঠে দৌড় দেয়, কিন্তু সেটা কোনো রাস্তা দিয়ে নয়, পানির ওপর দিয়ে। সেখানে সর্বনিম্ন 10 ফুট গভীরতার পানি ছিল। সে নিমিষেই পানির ওপর দৌড় দিয়ে ওপারে চলে গেল। আমরা আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম আর ভাবলাম, এটা কি করে সম্ভব, এবং মনে হচ্ছিল সে কিছু একটা খাচ্ছিল। রাজু পকেট থেকে বাটন সেটটা বের করে ফোনের ফ্ল্যাশ অন করা মাত্রই দেখতে পেলাম ব্রিজের নিচে 6 থেকে 7 বছর বাচ্চার অর্ধগলিত লাশ, তার পুরো শরীরে আঁচড়ের দাগ, পুরো শরীর থেকে কোনো একটা জানোয়ার মাংসটা খুবলে খুবলে খেয়েছে। পুরো শরীরে আমার পশম দাঁড়িয়ে গেল, শরীরের ভেতর দিয়ে একটা হালকা শীতল কম্পন বয়ে গেল। রাজু বাচ্চাটাকে দেখার জন্য যখনই হাতটা বাড়িয়ে লাইটটা ধরল দেহের ওপরে, তখন বাচ্চাটা আমার দিকে তাকিয়ে হেসে উঠল। এমন পরিস্থিতি দেখে আমরা বুঝতে পারছিলাম না কি করব। ভয়ে কলিজাটা শুকিয়ে আসছিল, দম বন্ধ হয়ে যাচ্ছিল। কোনো কিছু না ভেবে আল্লাহ বলে চিৎকার করে দৌড়াতে শুরু করি। যত দৌড়াচ্ছি তত বাধা পাচ্ছি, বারবার কোনো এক অজানা শক্তি বাতাসের মতো আমাদের আটকে দিচ্ছে। দৌড়াতে দৌড়াতে জিহ্বাটা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, শরীরে কোনো শক্তি ছিল না। কোথায় যাব, কি করব, কেন দৌড়াচ্ছি, কোনো হুঁশ ছিল না। একটা সময়ে নিজের শক্তির কাছে আত্মসমর্পণ করে আমরা দুজনেই রাস্তার পাশে ভাঙা অপরিষ্কার পরিত্যক্ত ছোট একটা চায়ের দোকানের সামনে গিয়ে বসি। মনে হচ্ছিল দোকানটা 2 থেকে 3 বছর আগে কেউ বাদ দিয়ে চলে গেছে। আমরা দুজনেই চুপ করে বসে পড়লাম, কারো মুখে কোনো আওয়াজ বের হচ্ছিল না। পানির পিপাসায় গলা বুক শুকিয়ে আসছিল। রাজু বাটন ফোনটা বের করে ডায়াল করল আমিনুল স্যারকে। কল দিয়ে বলল, আমরা বিপদে আছি, ডাকাতিয়া বিলের মধ্যে বাইপাস সড়কে। সাথে সাথে ফোনের ব্যালেন্স শেষ। এর মধ্যে হঠাৎ আমাদের চোখ যায় রাস্তার এপাশে। আমরা দেখতে পাই আমাদের থেকে 10 থেকে 12 হাত দূরে রাস্তার অন্য সাইডে সেই ভ্যান চালক দাঁড়িয়ে আছে। রাজু আমাকে বললেন, ইনি এখানে কিভাবে আসলেন, আমরা তো ওনাকে আসতে দেখিনি, উনি হঠাৎ কিভাবে আসলেন। আমরা 7-5 না ভেবে সোজাসুজি ভ্যান চালকের কাছে যাই। কিছু বলার আগেই দেখি উনি আমাদের দিকে রাগান্বিতভাবে তাকিয়ে আছেন। বলেন, তোমাদেরকে বলেছিলাম না পাগল থেকে সাবধান, তোমরা আমার কথা শুনল না কেন। এই বলে উনি এক অদ্ভুত কাণ্ড করেন, জিহ্বাটা বের করে দেন এবং জিহ্বা থেকে লাল রক্তের মতো এক ধরনের পদার্থ বের হচ্ছিল। আমরা দুজনে আল্লাহর নাম স্মরণ করে দৌড়াতে থাকলাম। ভাবলাম আজই মনে হয় আমাদের শেষ দিন, আর বেঁচে ফিরতে পারব না। এই ভ্যানের অবয়বটা আমাদের পিছু নেবে। কিছু সময় দৌড়ানোর পরে সামনে আলোর মতো কিছু দেখতে পেলাম। আলোটা আস্তে আস্তে আমাদের কাছাকাছি আসলো এবং আমাদের দেখে আমাদের কাছে এসে থামল। দেখলাম আর কেউ না, আমাদের আমিনুল স্যার। তিনি আমাদের বিপদের কথা বুঝতে পেরে দ্রুত মোটরসাইকেলে করে চলে এসেছেন। আমরা ওনার মুখে কিছু একটা দাগ লক্ষ্য করি, কাছে গিয়ে জিজ্ঞাসা করি। তিনি বলেন, এসব পরে বলবো, আগে গাড়িতে ওঠো। আমরাও কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়ি। ব্যারাকে পৌঁছানোর পর আমিনুল স্যার আমাদের ইউনিটের মসজিদের ইমাম সাহেবকে ফোন দিয়ে ডেকে নেন। আমাদেরকে পানি পড়া এবং অন্যান্য সূরা কালাম পড়ে ঝাড়ফুঁক করার পর তিনি আমাদের ঘুমিয়ে পড়তে বলেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর রাজুর শরীরে 104 ডিগ্রি জ্বর। আমি আর আমিনুল স্যার বাইকে করে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে যাওয়ার পর আমরা যেটা শুনলাম সেটা শুনে আমাদের মাথার উপরে আকাশ ভেঙে পড়ল। স্থানীয়দের কাছে জানতে পারি যে ভ্যান চালক কামাল ও তার 7 বছরের সন্তান আরো 1 বছর আগে বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। তাদের মৃত্যু হয়েছিল ট্রাক চাপায়, ছিল না কোনো হাড় মাংস। এবং পাগলটা মারা যায় ওই বটতলায় একদিন সন্ধ্যাবেলায় ছটফট করতে করতে রাস্তার ওপর মারা যায়। সবাই ভেবেছিল হয়তো স্ট্রোক করে মারা গেছে, কিন্তু সেটা স্বাভাবিক মৃত্যু ছিল না। আমরা ভ্যান চালক কামাল ও তার 7 বছরের সন্তানের সাথে পাগলের মৃতের একটা যোগসূত্র পাই, যেটা হল আরো 2 বছর আগে ভ্যান চালক কামালের ছেলে একটা মরণ ব্যাধি ও অজানা রোগে আক্রান্ত হয়। অনেক ডাক্তার ফকির কবিরাজ দেখানোর পরও সে সুস্থ হয়নি। ধীরে ধীরে শরীরের অবনতি হতে থাকে। পরবর্তীতে বাধ্য হয়ে তারা একজন তান্ত্রিকের শরণাপন্ন হয়। এই তান্ত্রিক কালো জাদুর মাধ্যমে তাকে সুস্থ করে দেওয়ার আশ্বাস দেন। তবে তান্ত্রিকের শর্ত ছিল, সুস্থ করতে হলে তার বিনিময়ে অন্য একজনের জীবন বলে দিতে হবে। ছেলের কথা চিন্তা করে রাজি হয়ে যায়, কিন্তু সমস্যা বাধে কার উপরে এই কুফরি কালো জাদু করবে সেটা নিয়ে। কাউকেই খুঁজে পাচ্ছিল না। পরে ভ্যান চালক কামাল এই পাগলকে রাস্তায় দেখেন এবং তার উপর এটা প্রয়োগের জন্য তান্ত্রিককে অনুরোধ করেন। তারপর কামালের ছেলে সুস্থ হয়ে গেলেও পাগলটা মারা যায়। এগুলো আমরা কামাল সাহেবের স্ত্রীর কাছ থেকে জানতে পারি। আশ্চর্যের বিষয় হল, আপনারা শুনলে অবাক হবেন, সেই তান্ত্রিক আর কেউ ছিল না, উনি ছিল আমার সহকর্মী রাজুর দাদা, যে ঘটনাদিন আমার সাথে ছিল। হয়তো আমি নিরপরাধ ছিলাম বা আমার কোনো অন্যায় ছিল না, তাই আল্লাহ আমাদের বাঁচিয়ে ফিরিয়েছেন। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। রিফাত ইসলাম লিখেছেন আমাদেরকে, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমাদের সঙ্গে আছেন মারুফ মল্লিক এবং তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আজকে তিনি ঘটনা শোনাবেন এবং তার ঘটনার পরে আমরা আবারও যাব ইমেইলে। সুতরাং সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। মারুফ মল্লিককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত মারুফ মল্লিকের ঘটনা আপনারা শুনবেন। মারুফ মল্লিক, কেমন লাগছে আজকে আমাদের সাথে যুক্ত হতে পেরে? ওয়ালাইকুম সালাম, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, একটু যদি কাইন্ডলি বলতেন।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের ঘটনা রেগুলারই শুনি, রাসেল ভাই সবসময় শোনা হয় আর কি। কখনো আর কি বলার অনেক ইচ্ছা থাকতো যে কয়েকদিন আর কি আমার নিজের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আর কি বলতাম, শেয়ার করতাম।
ঘটনা
হচ্ছে নানু ভাষা কেন্দ্রিক ঘটনা। তো এখানে হচ্ছে আপনার আমার নানু ভাষা হচ্ছে মুন্সিগঞ্জ এলাকার নাম। নানু বাসায় আপনার রোজারিদের পরে আরকি ছুটি কাটাতে আরকি বেড়াতে গিয়েছিলাম ওখানে। তো পরিবারের সবাই আমরা ওইখানে একসাথে যাওয়ার পরে সবাই ছেলে বের করলাম। ছেলে বের করার পরে পাঁচ দিন ঘুরতে যাওয়ার আপনার মানে নানিদের ওইখানে একটা বাজার আছে না এইখানে আর কি, তো ওয়েট করলাম। তো আমার আবার ইচ্ছে কি আমি অনেক ক্রাম্বোর্ড ছিলাম আমি এখানেও আমার বাসায়, আমি নারায়ণগঞ্জে আমার বাসায় বর্তমান বাসায়, তো আমি এখানেও মাঝে মাঝে তো এখানে আর কি আমার নানু বাসার ওইখানেও ক্রাম্বোর্ড আছে আর কি। ওইখানে সন্ধ্যার সময় আমি ঘুরা টিয়ে আসছি সন্ধ্যার সময় আর কি, ছয়টা ক্রাম্বোর্ড খেলা দেখার পরে ওইখানে আপনার মনে করে দু একটা ম্যাচ খেললাম আমি ওইখানে। খেলার পরে আর কি আপনার ওইখান থেকে যখন চলে আসবো তখন ঘড়িতে দেখলাম যে সাড়ে আটটার মতো বাজে। তো আমি দাদুনি চলে যাই দুপুর বেলা গিয়ে বেশি চলে যাই। তো আমার নানুর বাসা থেকে ফোন দিচ্ছে আমার নানু নানু সারা মনে তো এমনই সময় আপনার আপনার ইটের রাস্তা আছে, তো ইটের রাস্তা দিয়ে যদি আমি যাই সেখান দিয়ে গেলে আপনার মনে করুন তো আরকি মানে অনেকখানি আর কি।
ভাই আপনার কথা মাঝে মাঝে জোরে জোরে শোনা যাচ্ছে, মাঝে মাঝে আস্তে আস্তে শোনা যাচ্ছে। আপনি একটা জায়গা থেকে কথা বলেন, হ্যাঁ তাহলে আমার জন্য সুবিধা হয়। ঠিক শোনা যাচ্ছে কিন্তু আপনি মনে হয় এখন খুব বেশি কাছ থেকে বলছেন। হ্যাঁ আপনি মনে হয় খুব বেশি কাছ থেকে বলছেন, এর জন্য হয়তো আমাদের শুনতে একটু কষ্ট হচ্ছে। বাট আপনি
তো ওইখান থেকে আমার নানিদের বাসায় দুইটা রাস্তা, তো একটা হচ্ছে আপনার ইটের রাস্তা আর একটা হচ্ছে কাঁচামাটির রাস্তা। তো ইটের রাস্তা দিয়ে যদি আমি যাই তাহলে আপনার মনে করেন অনেকখানি দূরে হচ্ছে আর কি। কাঁচার মাটির রাস্তা দিয়ে যাই সেখান দিয়ে যাতে আর কি ম্যাক্সিমাম 5 মিনিট। তো আমি সবসময় এই রাস্তা দিয়ে নানিদের বাসায় এখনো যখন যাই তখন এই রাস্তা দিয়ে একদিন ওদিন রাতে আর কি তখন ঘুরিতে আমার আমি তখন মজুর হাতে খেতে গেছি আমি আসতে তো আস্তে আস্তে প্রায় নানি পর দূরে আসছিলাম।
তো আস্তে আস্তে আপনার মনে করেন সেখানে এই
দেখলাম যে এই সময় গরম একটু দেখে মনে করেন
আপনার মাঝে মাঝে মাউথ পিসটা সরে যাচ্ছে তখন আমরা শুনতে পাচ্ছি না, আবার যখন মাউথ পিসটা ঠিক জায়গায় থাকছে তখন আমরা শুনতে পাচ্ছি, একটু ঝামেলা হচ্ছে শুনতে আপনাকে। আপনি আচ্ছা আপনি শেষ করেন, অসুবিধা নাই।
তিনটাতের মধ্যে আর কি টুকটা গেল আমার তিনটাতের মধ্যে আমি হাতা কেন মানে প্রায় চলে গেছে মানে রাস্তা যখন নামি মানে মানে চোখ দিয়ে চাইলে নামির বাসন দেখতে পাই।
তো ওই সময় হঠাৎ করে আমার চোখটা পড়লো মানে আনইজিলি কিভাবে যে চোখটা পড়ে গেল ওই সিম খেতের মধ্যে।
তো সিম খেতের মধ্যে চোখটা পড়ে যাওয়ার পরে ওটা আর কি খেয়াল করলাম যে একটা লোক আর কি
মাছ কাঁধে করে ওই সিম খেতের মধ্যে যাবে
সিম খেতের মধ্যে হইতে যাক। তো আমিও দেখে আমার হাতে মোবাইল ছিল তো আমি দেখতে কাছে কিন্তু হঠাৎ করে তো কেউ দিকে পড়ায় তো আমি আর কি করলাম মোবাইলটা অফ করে দেয় নিজে পকেটে রাখতে আসছে আমি ফোন গেছে নিতে পারি যাতে আসতে পারছি করে দেখলাম যে এখন বাজার মাছ করে বড় হওয়ার পরে অনেক বড় আমি তাই দেখেন জমি পুরো তো এখানে
দেখলাম যে ওই লোকটা ওই গজার মাছটা নিয়ে যা গজের মধ্যে কাঁধে করে নিয়ে খেতের মধ্যে দেখলাম ঢুকে গেছে। তো আমারও দেখার ইচ্ছা হয়, তো দেখার ইচ্ছা হওয়ার কারণে আপনার মনে করে
গেলাম
আমরা খুবই দুঃখিত, আপনার ঘটনাটা আসলে আমরা শুনতে পাচ্ছি না। আপনার সম্ভবত কোনো টেকনিক্যাল ঝামেলা আছে বা আপনার মাঝে মাঝে আপনাকে শুনতে পাচ্ছি মাঝে মাঝে শুনতে পাচ্ছি না, কি কারণে আমি জানি না, তবে আমার মনে হয় সবারই শুনতে খুব অসুবিধা হচ্ছে। সো আপনি যদি ছোট্ট করে আপনার ঘটনাটা শেষ করতেন তাহলে খুব ভালো হতো প্লিজ।
তো
এইখানে
যাওয়ার পরে আমি দেখলাম যে লোকটার মধ্যে যাওয়ার পরে
আমরা শুনতে পাচ্ছি না, আমরা আসলে শুনতে পাচ্ছি না, আপনি আসলে বারবার আপনার কথা মানে অস্পষ্ট হয়ে যাচ্ছে কোন একটা কারণে, হয়তো হেডফোনের কোন ঝামেলা বা মাইক থেকে মুখটা সরে যাচ্ছে কোন একটা ব্যাপার। আমি খুবই দুঃখিত ভাই, আপনি যদি শেষ করতেন প্লিজ।
আচ্ছা ভাই আমার কথা কি শোনা যাচ্ছে না? একেবারেই শোনা যাচ্ছে
না। আপনার কথা যেমন এখন শোনা যাচ্ছে, আপনি যখন বলতে শুরু করছেন একটু পরে আবার আপনার কথাগুলো হারিয়ে যাচ্ছে, সেটা বলছি। আর
আর কি আপনার এখানে হঠাৎই আর কি যখন আমি দেখতে গেলাম একটা বাড়ির উপর দিয়ে গেলাম দেখার পর ওই ক্ষেতের ওইখানে যে উনি মালিক উনার বাড়ির উপর দিয়ে আমি গেলাম দেখতে যে আসলে কে এটা। তো যাওয়ার পরে দেখলাম আমি যে ওই ক্ষেতের ভিতর দিয়ে একটা গজার মাছ, আর যাকে আমি দেখছি মানে আমার জীবনের ফার্স্ট দেখা।
আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন। আসলে সবাই বলছে কেউ বুঝতে পারছে না কথা। আপনি যদি একটু ভাইয়া ছোট্ট করে আপনি যদি ঘটনার শেষ অংশটা বলতেন তাহলে খুব ভালো হতো, কারণ অনেকেই আপনি কমেন্ট পড়লেই পরে বুঝতে পারবেন, অনেকেই বুঝতে পারছেন না। সো একটু প্লিজ যদি শেষ করতেন আপনার ঘটনাটা কাইন্ডলি।
তো আমি ওইখানে দেখলাম যে আপনার একটা গজার মাছ আসছে, একজন জানি না ওইটা কে, তো উনি হচ্ছে দেখতে আপনার অনেকটা চিকন, আর নখগুলো হচ্ছে আপনার আমার আঙ্গুলের সমান, আর এক আঙ্গুলের হাত আঙ্গুল গুলা এরকম ওর নখগুলা, আর ওর যে চুলগুলা ছিল ওর চুলগুলা হচ্ছে আপনার যেমন যে যেরকম সেলুনে যাওয়ার পর ছিল হিটলে যেমন কোকড়ানো থাকে টুকরা টুকরা হয়েছে সেরকম। আর ওর যে চোখগুলো ওর চোখগুলো হচ্ছে আপনার নীল কালার, ব্লু কালার, নীল কালার ওর চোখগুলো।
আপনাকে অনেক ধন্যবাদ মারুফ মল্লিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমার মনে হয় যে এই ঘটনা থেকে আপনি ছোট্ট করে বলবেন যে এই ঘটনার একদম লাস্টে কি হয়েছিল, লাস্ট অংশটা, কারণ আপনি একটা জায়গায় অনেকক্ষণ ধরে থাকার কারণে অনেকেই হয়তো শুনতে কষ্ট হচ্ছে বা অসুবিধা হচ্ছে বুঝতে। আপনি যদি বলতে যে লাস্টে একদম এক লাইনে যদি একটু বলতেন কি হয়েছিল।
একটা লাফ
আপনাকে অসংখ্য ধন্যবাদ মারুফ মল্লিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য, এবং আশা করছি যে আপনি আজকে হয়তো টেকনিক্যাল ঝামেলার জন্য আপনার ঘটনাটা ঠিক ওইভাবে বলা সম্ভব হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা কিছু কমেন্টে চলে যাই এবং অনেকেই বিরক্ত হয়েছেন, কিন্তু আসলে কিছু করার নাই, মাঝে মাঝে আসলে টেকনিক্যাল কিছু ঝামেলার জন্য হয়তো এরকম ঝামেলা হয়। তো আমি যাই হোক, আমি মনে হয় যে যারা শুনতে কষ্ট হয়েছে তাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আসলে উনি চেষ্টাও করেছেন কিন্তু কোনোভাবেই ম্যানেজ করতে পারছিলেন না সামহাও। সো আপনারা অনেকেই কমেন্ট করছেন, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে আছেন সোম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সিং চৌধুরী, এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। সো ধন্যবাদ আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। চলুন আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাই, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে আমরা যাব আমাদের দ্বিতীয় ঘটনায়, শুরু করি।
ভয়ের আরেক নাম com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতু। রাসেল ভাই, আমি আফসানা জুথি রাজশাহী থেকে লিখছি। আমার আরও একটি ঘটনা পাঠিয়েছি, ওটা এখনো সিলেক্টেড হয়নি, আশা করছি ইনশাল্লাহ হবে। আমি কিছুদিন যাবত ভূত ডট কম একটু বেশি শুনি, কারণ বর্ষার সিজন, এখন বাইরে যাওয়া খুব একটা হচ্ছে না, বিশেষ করে ছোট বাচ্চা নিয়ে। আর এরই মধ্যে আমার সাথে ঘটে গিয়েছে একটা আনএক্সপেক্টেড ঘটনা যা আমি কোনো দিনই কল্পনা করিনি। তো আমি সরাসরি ঘটনা শুরু করছি। বলে রাখা ভালো, আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি সেজন্য কয়েক বছর পর পরই বাসা পাল্টানোর একটা অভ্যাস আছে, যার সুবাদে এবারও বাসা পাল্টে রাজশাহী মেডিকেল কলেজ বন্ধগেট জামে মসজিদ থেকে রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পাশে বাসা নিয়েছি। এই জায়গাটা অনেকেই চেনেন, বিশেষ করে রাজশাহীতে থাকা লিসেনারগণ। তো ক্রীড়া কমপ্লেক্সের মেইন দরজা হয়ে ক্রস করলে পাশে একটা পরিত্যক্ত পুকুর পড়ে, যেটাকে আমরা ছোটবেলা থেকেই কালী পুকুর নামে জানি। আমার মতে অনেকেই চিনবেন। তো কালী পুকুরের সামনে দিয়ে গিয়েই একটা গলির মতো চিকন রাস্তা, যার একটু ভেতরে তিনটা বাড়ির পরেই আমাদের নতুন ভাড়া বাসাটা পড়ে। আমাদের বাড়িটা তিনতলা এবং বাড়ির পেছনে একটা বড় সরকারি ড্রেন, বাড়ির পশ্চিম পারে জঙ্গল এবং পূর্ব পাশে একটা একতলা বাসা। আর বাড়িটির সামনেই 8 ফিটের রাস্তা, তার সামনে একটা পরিত্যক্ত বাড়ি যেটা এখন পুরোটাই ভেঙে যাওয়ায় জঙ্গলে পরিণত হয়েছে। তো আমরা নিচতলায় ভাড়া থাকি, আর আমার শাশুড়ির রুমটা ছিল ঠিক রাস্তার পাশেই। রুমের দরজা খুলতেই ব্যালকনি, আর সেই ব্যালকনি দিয়েই বাড়ির সামনের সেই জঙ্গল দেখা যায়। সেই জঙ্গলের মধ্যে কয়েক প্রজাতির গাছ লাগানো, তার মধ্যে আম গাছগুলো অনেক বড় হওয়ার কারণে খুব সহজেই সেগুলো আমার শাশুড়ির রুম থেকে বিছানায় শুয়েই দেখা যায়। কিন্তু 8 থেকে 9 মাস হয়ে গেল, আমরা তেমন একটা ভয় পেতাম না। আমি নিয়মিত নামাজ পড়ি, দোয়া কালাম পড়ি, হয়তো এই কারণেই। কিন্তু শেষে বুঝবেন আসলে আমাদের সাথে এমন ঘটনা 7 থেকে 8 মাস পর কেন ঘটল, এর অনেক আগেই ঘটার কথা নয় কি, রহস্য জানাব শেষে। আমার শাশুড়ি একজন নেত্রী মানুষ, তাই প্রায়ই তিনি বাসায় থাকতেন না, এখানে ওখানে মিটিং সভা ইত্যাদির কারণে বাইরে থাকেন, রাত করে আসেন। আর আমার শ্বশুর ও স্বামীও রাত করেই বাসায় ফেরে। আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলে, যার জন্য আমি একাই বউ এই বাসায়, কোনো ননদও নেই, আমি একা বাচ্চাকে নিয়ে থাকি। আমার বাচ্চার বয়স 5 বছরের একটু বেশি, অনেক চঞ্চল, সারাদিন ছোটাছুটি করে, রাত 10টায় ঘুমিয়ে যায়। আমি তখন আরও একা হয়ে যাই। আমার শাশুড়ি না আসা পর্যন্ত আমি ওনার রুমেই থাকি, কারণ অতিরিক্ত গরম আর রাজশাহীতে লোডশেডিংয়ের যন্ত্রণা তো আছেই। সেদিন এক তারিখ, আগস্টের প্রথম দিন, আমার শাশুড়ি রুমে শুয়ে শুয়ে ফোনে ভূত.কম শুনছি। রাত তখন 11:54 মেবি। যদিও আমি খুব একটা বেশি ভয় পাই না, তবু ভূত.কম এর সাউন্ডটা শুরু হলেই আমার কান থেকে হেডফোনটা সরিয়ে ফেলি। তো আমি নর্মালি সাউন্ড শুরু হতেই হেডফোনটা খুলে ফেলি, হঠাৎ বিদ্যুৎ চলে যায়। আমার ছেলেও দেখছি ঘুমিয়ে গিয়েছে। আমি ফোনের টর্চটা জ্বালাতেই কেন জানি না আবারও টর্চটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। আমি ভাবি অনেকক্ষণ যাবৎ ফোন চালাচ্ছি, সম্ভবত সেই কারণেই ফোনটা হ্যাং হয়ে গেছে। আমি বিষয়টাকে নর্মালি নিয়েই ভূত.কম শুনতে শুরু করলাম, ফোনের টর্চ জ্বালালাম না। তখন যেহেতু রুমটা ফুল অন্ধকার, তাই বাইরের জঙ্গলটা চাঁদের আলোয় ঝাপসা কিছুটা দেখা যাচ্ছে। আমি বাইরে চাঁদের দিকে তাকাচ্ছিলাম, হঠাৎই জঙ্গলের আম গাছের ওপরে চোখ পড়ল। মনে হল সাদা কিছু একটা গাছের ওপর বসে আছে। আমি ভাবলাম পাখি হবে, পাশে যেহেতু বিল, এখানে অনেক বক পাখি দেখা যায়। তো সাধারণত বক পাখি দেখতে পাওয়াটা আমাদের কাছে খুবই স্বাভাবিক একটা বিষয়। আমি কৌতূহলী হয়ে ভালো করে দেখতে লাগলাম, কিন্তু তখন আমি যেটা দেখলাম সেটা কোনো দিনও আমার কল্পনাতেও ভাবিনি। আমি দেখলাম সাদা কাপড় পরিহিত এক বৃদ্ধা কোলে একটা বাচ্চা মতো কিছু নিয়ে বসে আছে, আর তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কারণ তার শরীরের সাদা কাপড়টা তার চেহারাকে আলোকিত করে দিচ্ছে। এক মুহূর্তে মনে হল সে আমাকে দেখছে এবং আমার দিকেই তাকিয়ে হাসছে। আমি সাথে সাথে কোনো কিছু না ভেবেই দৌড়ে উঠে দরজা জানালা লাগিয়েই ফোনের টর্চ জ্বালালাম, এবং এক মুহূর্ত দেরি না করে আমার ছেলেকে কোলে নিয়ে আমার রুমে চলে গেলাম। আমার রুমে এলইডি চার্জিং লাইট সবসময় চলে। আমি এসব করতে করতেই আয়াতুল কুরসি সহ যত দোয়া জানি সব পাঠ করছিলাম, আর হাত পা কাঁপছিল অনবরত। আমি এটা ভেবে ভয় পাচ্ছিলাম যে তাকে আমি দেখে ফেলেছি, সে যদি এখন এখানে চলে আসে আর আমার ছেলের কোনো ক্ষতি করে। এসব ভাবতে ভাবতেই তাড়াতাড়ি আমার হাজবেন্ডকে কল করি। কারেন্ট চলে এসেছে কিন্তু আমার হাজবেন্ডের পাত্তা নেই। হঠাৎই শুনি আমার শাশুড়ি ডাকছে, জ্যোতি জ্যোতি কই গো, দরজা খোলো। আমি ভয়ে কোনো কথা বলছিলাম না, না জানি কে ডাকছে। তারপর শুনি আবারও সেই ডাক, জ্যোতি কই তোমরা, ইয়াকুব ইয়াকুব। তখন আমি কিছুটা সাহস জুগিয়ে ধীর গলায় বললাম, কে? মা। মা বলল, হ্যাঁ গেট খোলো। তখন আমি দরজা খুলতে গেলাম, দেখলাম আমার শাশুড়ি দাঁড়ানো। আম্মা ভেতরে আসলে আমি তাকে তখন কিছুই বলিনি। অনেকক্ষণ পার হয়ে যায়, আম্মা শুয়ে আছেন। আমি আম্মার পাশে গিয়ে বললাম, মা জানেন আজ আমি এমন পরিস্থিতির শিকার হয়েছি, আর এটা মাত্র কিছুক্ষণ আগেই ঘটেছে। আমার শাশুড়ি আগের মানুষ, আমার কথা শুনে অবিশ্বাস করেননি। তিনি আমাকে বললেন, বোমা তুমি দোয়া দুরুদ পড়ে পানিতে ফুঁ দিয়ে পুরো বাসাটায় ছিটিয়ে দাও। আমি তাই করলাম। তারপর আমার হাজবেন্ড আসলে ওকে সব খুলে বলি। ও আমাকে বকা দিয়ে বলে, সবসময় ভূত.কম শোনো তাই এই সমস্ত চিন্তা করো। আমি আর কথা বললাম না। তারপর আর তেমন কিছু ঘটল না। আমি আর আমার শাশুড়ির রুমে বাসায় একা থাকলে যাই না। ভুলতেই যাচ্ছিলাম ঘটনাটা, কিন্তু গতকাল রাতে ঘটল আরেকটা ঘটনা। তারিখ 4 আগস্ট 2026। আমার শাশুড়ি রাতে ঘুম থেকে উঠে আমার রুমে হন্তদন্ত হয়ে এসে আমার পায়ের দিকে শুয়ে হাঁপাতে থাকে। আমি বলি, মা কি হয়েছে, শরীর খারাপ নাকি? উনি কাঁপা কাঁপা গলায় বলেন, বৌমা তুমি তাড়াতাড়ি একটা বাড়ি খোঁজো, আমরা এখানে থাকব না। আমি বললাম, কেন মা কি হয়েছে? তখন আম্মা বলেন, আমি শুয়ে আছি, প্রায় ঘুমিয়েই গিয়েছিলাম, হঠাৎ মনে হল কেউ আমার পা টেনে আমাকে খাট থেকে নিচে নামাচ্ছে। চোখ খুলতেই ছিটকে খাট থেকে নিচে পড়ে যাই। আমি বললাম, মা আপনার শরীর দুর্বল তাই হয়তো এমন হচ্ছে। আম্মা বললেন, না বৌমা, আমি সেটা ভেবেই শুয়ে পড়েছিলাম। তারপর কয়েক সেকেন্ড পরই আমি আবারও অনুভব করলাম আমার খাটটি হাওয়ায় ভাসছে, আর সাথে সাথে আল্লাহ বলে আধা উঠে বসতেই খাটটা জোরে নিচে ফেলে দিল। তারপর আমি উঠেই তোমার দিকে ছুটে পালিয়ে এসেছি। আমি সাথে সাথে উজু করে আয়াতুল কুরসি পড়ে আমার শাশুড়ির মাথায় ফুঁ দিয়ে বললাম, আচ্ছা আব্বা না আসা পর্যন্ত আপনি এই ঘরেই থাকেন। কিন্তু আমার শাশুড়ি আমার কথা শুনে আবার চলে গেলেন নিজের ঘরে। আমিও আর কিছু বললাম না, ভাবলাম আগের মানুষ সাহসও আছে। এই বলেই টিভিটা চালু করে ইউটিউবে ইউসুফ জুলেখা দেখা শুরু করলাম। কয়েক মিনিট যেতেই আমার কানে ভেসে এলো চিৎকার, ও মা কে ওখানে? বলেই চুপ। আমি ভয়ে তাড়াতাড়ি করে আম্মার রুমে যাব, সেটার জন্যও আমার পা চলছিল না। তো আর কি করব, উপায় নেই। শাশুড়ির রুমে গিয়ে দেখি আম্মার খাটটা ভাঙা, মাঝখান দিয়ে অর্ধেক হয়ে গিয়েছে, আর আমার শাশুড়ি নিচে অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমি কোনো মতে আম্মাকে আমার রুমে উঠিয়ে নিয়ে এসে আমার শ্বশুর আর স্বামীকে ফোন দিয়ে দ্রুত বাসায় আসতে বললাম। ওরা ফেরার আগেই শাশুড়ির জ্ঞান ফিরল। আমি জিজ্ঞাসা করতেই উল্টাপাল্টা কি সব বলতে লাগল, কথাগুলো এমন, না না আমাকে ছেড়ে দাও, কে তুমি, কি চাও? আমি দোয়া পড়তে যাচ্ছিলাম, তারপরও কোনো কাজ হচ্ছিল না। বাড়িওয়ালি আন্টির মেয়েরা আমাদের চিৎকার শুনে এসেছেন। ওনাদের বাসায় জমজমের পানি ছিল, সেটা খাওয়াতেই আম্মা একটু স্বাভাবিক হলেন এবং বললেন, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার মশারিটা খোলার জন্য টান দিচ্ছে। আমি ঘুমে বিভোর হয়ে ভাবলাম ইয়াকুব হবে, তারপর আবারও খাটটা বাতাসে দুলছে এরকম অনুভব করলাম। আমি তাকিয়ে দেখি ঠিক চোখের সামনেই কয়েক ইঞ্চি দূরত্বে আমার রুমের সিলিং ফ্যান। আমি কোনো কিছু চিন্তা না করেই খাট থেকে নামতে গেলে মনে হলো আমি একতলার সমান বাড়ির ছাদ থেকে পড়লাম। কোমরে ব্যথা পেয়েছি সেটা বোঝার আগেই দেখলাম আমার সামনে একটা সাদা কাপড় পরিহিত বৃদ্ধা দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। তখনই আমি চিৎকার করে উঠেছিলাম, বললাম, কে তুমি, ছেড়ে দাও। এটা বলেই আমার আর কিছু মনে নেই। সবাই হতভম্ব। আমি কিছুটা ভয় নিয়ে রাতটা কাটিয়ে দিলাম। আজ 5 আগস্ট, আমার শাশুড়িকে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছি। তার জ্বর 106 ডিগ্রি, সাথে পুরো শরীর প্রচণ্ড রকমের ব্যথা। আমি দুপুরে গোসল করাতে বাসায় যাই, তখনই পথে এক আপুর সঙ্গে দেখা। সে নিজে থেকেই আমাকে ডেকে বলেছে, আপু আপনি কি অমুকের বাসায় ভাড়া থাকেন? আমি বললাম, হ্যাঁ কেন? তো উনি বললেন, আমিও সেই বাসায় ভাড়া থাকতাম, কিন্তু আমরা তো সেই বাসায় শান্তিতে থাকতে পারিনি, মাত্র 17 দিনের মধ্যেই বাসা ছেড়ে দেই, সেখানে খারাপ জিন আছে, আপনারা বাঁচতে চাইলে দ্রুত ওই বাসা ত্যাগ করেন। আমি বললাম, আপনি হঠাৎ আজ সব বললেন, আগে বলেননি তো? আমি তো প্রায়ই আপনার বাড়ির সামনে দিয়ে বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া আসা করতাম। আপু বলল, আসলে আপনারা বিশ্বাস করবেন কি না, তাই আজ আপনার শাশুড়ির কথা পাশের বাসার ওই পিঙ্কি ভাবির কাছ থেকে শুনে আপনাকে বলার সাহস পেলাম। তো এই ছিল আমার ঘটনা, একদম সত্য এবং রিসেন্টলি ঘটে যাওয়া। এটা খুব একটা খারাপ অনুভূতি যা শেয়ার না করে পারলাম না। তো আমার ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে আশা করছি আমার ঘটনাটা রাসেল ভাই পড়ে শোনাবেন। আমার কাছে আমার অতীতের আরো অনেকগুলো ছোট ছোট ঘটনা আছে যেগুলো এক সময় করে আমি শেয়ার করব। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমার মনে হয় যে ইমেলগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের একজন গেস্ট আজকে যুক্ত হয়েছিলেন, তিনি চেষ্টা করেছেন কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার জন্য মাঝে মাঝে তাকে আমরা শুনতে পেয়েছি, মাঝে মাঝে শুনতে পাইনি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আপনারা তারপরে আমাদের সাপোর্ট করছেন, গেস্টকে সাপোর্ট করছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মারুফ মল্লিক, আপনি টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল, তারপরে আপনি যে যুক্ত হয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে যুক্ত হয়ে ঘটনা শেয়ার করছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নেব। বিদায় নেবার আগে আমি দেখি যে কিছু কমেন্ট আছে কিনা। আচ্ছা, আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাইফুল আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, কক্সবাজার থেকে আদনান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি অনেকেই লিখছেন, কি লিখছেন বুঝতে পাচ্ছি না, যদিও কিছু কিছু লেখায়। আচ্ছা, সাদিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। ঘটনা কিভাবে শেয়ার করবো সেটা জানতে চেয়েছেন গাইবান্ধা থেকে রাব্বি। রাব্বি, আপনি ইমেইলের মাধ্যমে ঘটনা শেয়ার করতে পারেন, অথবা আপনি যদি অডিও ক্লিপ পাঠাতে চান তাহলে ফোনে সেটা রেকর্ড করে ইমেইল করে পাঠিয়ে দেবেন আমার কাছে, খুব সহজ পদ্ধতি। এবং আপনি এই ব্যাপারে যদি তারপরে যদি ফেল করেন, আপনি ফেসবুকে আমাদের মডারেটরদের সাথে সরাসরি কথা বলে তাদের কাছ থেকেও সাহায্য নিতে পারেন। সার্জিয়া থেকে মেহেদি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, আচ্ছা কাতার থেকে শুনছেন, নাম লেখেননি সুতরাং অনেকের নাম আমি পড়তে পারছি না। সাউথ আফ্রিকা থেকে শুনছেন আমাদের সঙ্গে বাদল, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাব্বির, টঙ্গিবাড়ি থানা থেকে রবিউল আছেন ঢাকা মোহাম্মদপুর থেকে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ভোলা থেকে জয়ন্ত সহ আরো অনেকে। যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সঙ্গে আছেন, থাকবেন জানি, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। যারা এখনো পর্যন্ত অন্য ভবন সম্পর্কে জানেন না, ভিজিট করুন www.bhoot.com.pd। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও খুব দ্রুত অর্থাৎ আগামীকাল, এবং সেখানে লাইভ সেশন থাকবে, চমৎকার একটা এপিসোড হবে, শুনবেন আশা করি। আমার মনে হয় যে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।